السلام علیکم و رحمۃ اللہ. اشهد ان لا اله الا اللہ وحدہ لا شریک له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
آج کل جماعت مسلح موعود دیبوشر پریکھاپٹے جلسہ ہچھے ارتھات شیئی بھوشت بانیر پریکھاپٹے جاتے اللہ تعالی حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام کے ایک پرتیشروت پترر سوسنباد دیے چھلین جار سمپرکے اللہ تعالی بولے چھن جے تینی সেই পুত্রকে বিশেষ বৈশিষ্ট্যের ধারক এবং বাহক করবেন, তিনি ধর্মের সেবক হবেন, দীর্ঘজীবন লাভ করবেন এবং হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের মিশনকে এগিয়ে নিয়ে যাবেন। এই ভবিষ্যৎবাণী 1886 সনের 20 ফেব্রুয়ারির ভবিষ্যৎবাণী। এই ভবিষ্যৎবাণী হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের প্রতি ঐশী সমর্থন এবং তার সত্যতার অনেক বড় একটি নিদর্শন। অতএব এই সন্তানের জন্মের যে সময়কাল দেয়া হয়েছিল সে অনুসারে এ সন্তান 1889 সনের 12 জানুয়ারি তারিখে জন্মগ্রহণ করে, যার নাম রাখা হয়েছে মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ। তাকে আল্লাহ তাআলা হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর খিলাফতের পোশাক পরিধান করান। এখন আমি হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের কিছু ঘটনা এবং তিনি যে এই ভবিষ্যৎবাণীর সত্যায়নকারী ও সত্যায়ন স্থল এ সম্পর্কে কিছু বর্ণনা করব। কিন্তু এর পূর্বে আমি হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের ভাষায় এই ভবিষ্যৎবাণীর গুরুত্ব ও সত্যতা সম্পর্কে তিনি যা বর্ণনা করেছেন তা উপস্থাপন করছি। এই ভবিষ্যৎবাণী কেবল এক পুত্রের জন্ম সম্পর্কে নয়, বরং এমন এক মহান পুত্রের জন্ম সংক্রান্ত ভবিষ্যৎবাণী ছিল যার আগমনের মাধ্যমে এক আধ্যাত্মিক বিপ্লবের ভিত রচিত হওয়ার ছিল। এ সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম তার বিরুদ্ধে আপত্তিকারীদের যে উত্তর দিয়েছেন তা উপস্থাপন করছি। আমি যেমনটি বলেছি এটি তার নিজের ভাষায় এবং পড়ার মতো একটি বিষয়। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন, এখানে চোখ মেলে দেখা উচিত। মসীহ মওউদ আলাইহিস সালাম বলছেন যে এখানে চোখ মেলে দেখা উচিত যে এটি কেবল একটি ভবিষ্যৎবাণী নয়, বরং এক মহান ঐশী নিদর্শনও বটে, যা মহাসম্মানিত ও প্রতাপশালী খোদা আমাদের সম্মানিত স্নেহশীল ও দয়ালু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা ও শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য প্রকাশ করেছেন। সত্যিকার অর্থে এই নিদর্শন এক মৃতকে জীবিত করার চেয়েও শতগুণ উন্নত, মহান, শ্রেষ্ঠ, অধিক উত্তম ও অধিক সম্পূর্ণ। কেননা মৃতকে জীবিত করার অর্থ হল আল্লাহ তাআলার দরবারে দোয়া করে এক আত্মাকে ফিরিয়ে আনা। আর এভাবে মৃতকে জীবিত করা বাইবেলে হযরত ঈসা আলাইহিস সালাম এবং অন্য কিছু নবী সম্পর্কেও লেখা হয়েছে, যার প্রমাণের ক্ষেত্রে আপত্তিকারীদের অনেক আপত্তিও রয়েছে। এছাড়া এসব যৌক্তিক ও গ্রন্থভিত্তিক বিতর্কের পাশাপাশি এটিও লিখিত আছে যে এমন মৃত মাত্র কয়েক মিনিটই জীবিত থাকত, আর এরপর পুনরায় নিজের আত্মীয় স্বজনকে অধিক শোকের সাগরে ভাসিয়ে এই পৃথিবী থেকে প্রস্থান করত, যার এ পৃথিবীতে আসার ফলে না পৃথিবীর কোনো লাভ হতো, না সে নিজে কোনো শান্তি পেত, আর না তার আত্মীয় স্বজন কোনো সত্যিকার আনন্দ পেত। অতএব যদি হযরত ঈসা আলাইহিস সালামের দোয়ায় কোনো আত্মা এসেও থাকে, তাহলেও তার আশা আর না আশা সমান ছিল। যদি ধরে নেওয়া হয় যে এমন কোনো আত্মা কয়েক বছর কোনো দেহে অবস্থান করত, তাহলেও কোনো হীন বা তুচ্ছ জগৎপূজারী ব্যক্তির দুর্বল আত্মা পৃথিবীর কি বা উপকার সাধন করতে পারত, যে নিজে একজন সাধারণ মানুষের চেয়ে বেশি কিছু নয়। অর্থাৎ পূর্বে এসব নবীদের আত্মা ফেরত আসলেও এবং কোনো মৃতকে জীবিত করলেও তা ছিল ক্ষণস্থায়ী, আর তারা সাধারণ তুচ্ছ মানুষই হতো। এরপর ভবিষ্যৎবাণী সম্পর্কে তিনি আসলাম বলছেন যে, কিন্তু এখানে আল্লাহ তাআলা স্বীয় দয়া ও অনুগ্রহে এবং হযরত খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে এই অধমের দোয়া কবুল করে এমন কল্যাণময় আত্মা প্রেরণের প্রতিশ্রুতি দিয়েছেন, যার পার্থিব ও আধ্যাত্মিক কল্যাণ গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে। যদিও এই নিদর্শন বাহ্যত মৃতকে জীবিত করার তুল্য বা সমান মনে হয়, কিন্তু প্রণিধানে বোঝা যাবে যে সত্যিকার অর্থে এই নিদর্শন মৃতকে জীবিত করার চেয়ে শতগুণ শ্রেয়। মৃতরও কেবল আত্মাই দোয়ার মাধ্যমে ফিরে আসে, আর এখানেও দোয়ার মাধ্যমে একটি রূহকে আনা হয়েছে, অর্থাৎ সন্তানের জন্য দোয়া করা হয়েছিল, আর দোয়ার মাধ্যমে একটি রূহ আনা হয়েছে। কিন্তু সেসব রূহ বা আত্মার এই আত্মার মাঝে লক্ষ ক্রোশের ব্যবধান রয়েছে। মুসলমানদের মাঝে যারা লোকায়িত মুরতাদ রয়েছে, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শনাদি দেখে আনন্দিত হয় না, বরং ক্রুদ্ধ হয় যে এমনটি কেন হল। তাবলীগের রিসালাতে এই বর্ণনা তিনি আলাইহিস্লাম দিয়েছেন। অতএব যেভাবে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন, কোনো সাধারণ রূহ এর জন্য দোয়া করা হয়নি, বরং একটি নিদর্শন চাওয়া হয়েছে, যার প্রত্যুত্তরে আল্লাহ তাআলা বহু গুণাবলীর আধার এক পুত্রের সংবাদ দিয়েছেন, এমন মহান সন্তানের সংবাদ দিয়েছেন যিনি দীর্ঘজীবী হবেন, অত্যন্ত মেধাবী আর বুদ্ধিমান হবেন, ঐশ্বর্যশালী ও মাহাত্ম্যের অধিকারী হবেন, জাতিসমূহ তার মাধ্যমে আশিস মণ্ডিত হবে, তাকে বাহ্যিক ও আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ করা হবে, কালামুল্লাহ অর্থাৎ কুরআনের গভীর জ্ঞান তাকে দান করা হবে, আর সেই খোদা প্রদত্ত জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি কুরআন সেবার এমন মহান সৌভাগ্য লাভ করবেন যে আল্লাহর বাণীর মর্যাদা পৃথিবীর সামনে প্রকাশিত হবে, তিনি বন্দীদের মুক্তির কারণ হবেন, তিনি আলমে কাবাব হবেন, অর্থাৎ তার যুগে এমন আন্তর্জাতিক ধ্বংসযজ্ঞ দেখা দিবে যা সারা পৃথিবীকে কয়লা রূপান্তরিত করবে, তিনি পৃথিবীর প্রান্তে প্রান্তে সুখ্যাতি লাভ করবেন। আমরা জানি যে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে বিশ্বব্যাপী এমন ধ্বংসযজ্ঞ যুদ্ধের আকারেও এসেছে আর দুর্যোগের আকারেও এসেছে, অর্থাৎ দুটো বিশ্বযুদ্ধ হয়েছে। এরপর খ্যাতি লাভের যতটা সম্পর্ক রয়েছে, তিনি তার জীবদ্দশায় নতুন মিশন প্রতিষ্ঠা আর তবলিগি কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন দেশে ইসলামের বাণী প্রচার করে পৃথিবীর প্রান্তে প্রান্তে সুখ্যাতিও লাভ করেছেন। বরং আমরা দেখি যে এই ভবিষ্যৎবাণীর পূর্ণতার নিদর্শন স্বরূপ সেই ধারা আজও অব্যাহত আছে। এখন আমি যেভাবে বলেছি হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জীবনী সম্পর্কে কিছু কথা উপস্থাপন করব। তার শিক্ষা দীক্ষার যতটুকু সম্পর্ক আছে, কোরআন নাজেরা পড়ার পর রীতিমতো স্কুলে ভর্তি হয়ে প্রচলিত শিক্ষা অর্জনের তার সুযোগ হয়েছে। আর তারও চিত্র হল ঘরে তিনি শিক্ষকদের কাছে উর্দু ও ইংরেজির প্রাথমিক শিক্ষা অর্জন করেন। এর বিস্তারিত বিবরণ হল হযরত পীর মনজুর আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন তাকে উর্দু পড়িয়েছেন। ঘরে পড়ানোর জন্য যেসব গৃহশিক্ষক নিযুক্ত হয়েছিলেন তাদের মাঝে অন্তর্ভুক্ত ছিলেন পীর মনজুর আহমদ সাহেব। তিনি তাকে কিছুদিন উর্দু পড়িয়েছেন। এরপর কিছুদিন মৌলভী শের আলী সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ইংরেজি পড়িয়েছেন। কিন্তু এসব শিক্ষা কোন পরিবেশ ও কোন অবস্থার মাঝে হয়েছে তা হযরত খলিফাতুল মসীহ রাবে রাহিমাল্লাহ যখন তার রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের যে জীবনী লিখেছেন তাতে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, এটিও একটি মজার ইতিহাস যা হযরত মির্জা মাহমুদ আহমদ সাহেবের নিজের ভাষা এবং শোনার সাথে সম্পর্ক রাখে। তার শিক্ষা দীক্ষার চিত্র কি ছিল চলুন তা আমরা হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের নিজের ভাষাতেই শুনি। তিনি লিখেন যে, আমার শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আমার উপর সবচেয়ে বেশি অনুগ্রহ হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের। তিনি যেহেতু হাকিমও ছিলেন তাই তিনি জানতেন যে আমার স্বাস্থ্য এমন নয় যে আমি বেশিক্ষণ বইয়ের উপর চোখ রাখতে পারব। এ কারণে তার রীতি ছিল তিনি আমাকে নিজের কাছে বসিয়ে নিতেন আর বলতেন, মিয়া আমি পড়ছি আর তুমি শুনতে থাকো। এর কারণ ছিল শৈশবে আমি চোখের ট্রাকোমায় আক্রান্ত ছিলাম, অর্থাৎ চোখের রোগ ছিল, আর লাগাতার 3-4 বছর পর্যন্ত আমার চোখে ব্যথা হতে থাকে আর চোখে এত ভয়াবহ কষ্ট দেখা দেয় যে ডাক্তাররা বলে এর দৃষ্টিশক্তি হারিয়ে যাবে। এরপর হযরত মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার স্বাস্থ্যের জন্য বিশেষভাবে দোয়া করতে থাকেন আর একই সাথে তিনি রোজা রাখাও আরম্ভ করেন। তিনি বলেন যে, এখন আমার মনে নেই তিনি আলাইহিসসালাম কয়টি রোজা রেখেছিলেন, যা হোক তিনি 3-7 রোজা রেখে থাকবেন। যখন তিনি শেষ রোজার ইফতারি করতে যাচ্ছিলেন আর রোজা খোলার জন্য কোনো কিছু মুখে নিচ্ছিলেন তখন হঠাৎ আমি চোখ খুলি আর বলে উঠি যে আমি দেখতে পাচ্ছি। কিন্তু এই রোগের প্রবলতা এবং এর লাগাতার হামলার ফলাফল যা দাঁড়িয়েছে তা হলো আমার এক চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যায়, যার ফলশ্রুতিতে আমার বাম চোখে কোনো দৃষ্টিশক্তি নেই। আমি পথ দেখি কিন্তু বই পড়তে পারি না। 2-4 ফুট দূরে কোনো পরিচিত মানুষ বসে থাকলে আমি তাকে চিনতে পারি, কিন্তু কোনো অপরিচিত ব্যক্তি বসে থাকলে আমি তার চেহারা দেখতে পাই না। শুধু ডান চোখ কাজ করে কিন্তু তাতেও ট্রাকোমা দেখা দিয়েছে আর তা এত মারাত্মক রূপ ধারণ করেছে যে উপর্যুপুরি কয়েক রাত আমি না ঘুমিয়ে কাটাতাম। হযরত মসীহ মাউদ আলাইহিস সালাম আমার শিক্ষকদের জানিয়ে দিয়েছিলেন যে পড়ালেখা তার ইচ্ছার উপর নির্ভর করবে, সে যতটা পড়তে চায় পড়বে, তার উপর যেন কোনো চাপ প্রয়োগ করা না হয়, কেননা তার স্বাস্থ্য পড়ালেখার চাপ সহ্য করার শক্তি রাখে না। হযরত মসীহ মাউদ আলাইহিস সালাম বারংবার আমাকে শুধু এটি বলতেন যে তুমি কোরআনের অনুবাদ এবং বুখারী হযরত মৌলভী সাহেবের কাছে পড়ে নাও, অর্থাৎ মৌলানা নুরুদ্দিন খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে। এছাড়া তিনি আমাকে এটিও বলেছিলেন যে কিছুটা তিব বা চিকিৎসা শাস্ত্রও পড়ে নাও, কেননা এটি আমাদের পারিবারিক বৈশিষ্ট্য। তিনি বলেন, মাস্টার ফকিরুল্লাহ সাহেব আমাদের স্কুলে অঙ্কের শিক্ষক ছিলেন, আর ছেলেদেরকে বোঝানোর জন্য তিনি ব্ল্যাকবোর্ডে অঙ্ক কষতেন, কিন্তু আমার দৃষ্টিশক্তির দুর্বলতার কারণে তা দেখা যেত না, কেননা বোর্ড যত দূরে ছিল তত দূর পর্যন্ত আমার দৃষ্টি যেত না। এছাড়া এমনিতেও আমি বোর্ডের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারতাম না, কেননা চোখ অবসন্ন হয়ে পড়ত। এ কারণে আমি ক্লাসে বসা বৃথা কাজ মনে করতাম, কখনো ইচ্ছা হলে যেতাম আর কখনো যেতাম না। মাস্টার ফকিরুল্লাহ সাহেব একবার হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এর কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করেন যে হুজুর এ কিছুই পড়ে না, কোনো সময় ইচ্ছা হলে মাদ্রাসায় আসে আর কোনো সময় আসে না। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন যে আমার মনে আছে মাস্টার সাহেব যখন হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের কাছে এই অভিযোগ করেন তখন আমি এই ভয়ে পালিয়ে যাই যে জানা নেই হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম কি পরিমাণ অসন্তুষ্ট হবেন, কিন্তু এ কথা শুনে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম মাস্টার সাহেবকে বলেন যে এটি আপনার বড়ই অনুগ্রহ যে আপনি বাচ্চার বিষয়ে যত্নবান। আপনার কথায় আমি আনন্দিত হয়েছি যে সে কখনো কখনো মাদ্রাসায় যায়, অর্থাৎ এটি খুব ভালো কথা যে সে কখনো কখনো মাদ্রাসায় যায়, নতুবা আমার মতে তার স্বাস্থ্য পড়ালেখা করার মতো নয়। এরপর হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম মুচকি হেসে বলেন যে আমরা এর দ্বারা কি আটা এবং ডালের ব্যবসা করাব যে তাকে হিসাব শিখাতে হবে? সে অঙ্ক পারুক বা না পারুক কোনো অসুবিধা নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কোন অঙ্ক শিখেছিলেন? সে যদি মাদ্রাসায় যায় তাহলে ভালো কথা, নতুবা তাকে বাধ্য করা উচিত নয়। এ কথা শুনে মাস্টার সাহেব ফিরে যান আর আমি আরও বেশি করে এই নমনীয়তার সুযোগ নিতে থাকি এবং এরপর মাদ্রাসায় যাওয়াই ছেড়ে দেই। কখনো কখনো মাসে কেবল দু একবার যেতাম। মোট কথা এভাবেই আমি পড়ালেখা করেছি, আর আমি বাস্তবিক পক্ষে বাধ্যও ছিলাম, কেননা শৈশবে চোখের কষ্টের পাশাপাশি আমি যকৃতের রোগেও আক্রান্ত ছিলাম। যকৃতের চিকিৎসার জন্য অনবরত ৬ মাস পর্যন্ত আমাকে মুগ বা শাকের পানি খাওয়ানো হতো, একই সাথে প্লিহাও বড় হয়ে যায় আর প্লিহার উপর রেড আয়োডাইড অফ মার্কারি মালিশ করা হতো, একইভাবে গলাতেও তা মালিশ করা হতো, কেননা আমার গলগণ্ড রোগ বা টনসিলের কষ্ট ছিল। বস্তুত চোখের ট্রাকোমা, যকৃতের রোগ, প্লিহার কষ্ট, একই সাথে জ্বর আরম্ভ হওয়া যা অনেক সময় ৬ মাস পর্যন্ত নামত না, আর আমার পড়ালেখা সম্পর্কে বুজুর্গদের এই সিদ্ধান্ত দিয়ে দেয়া যে সে যতটা পড়তে চায় পড়ুক, তার উপর যেন চাপ প্রয়োগ করা না হয়, এ অবস্থায় প্রত্যেক ব্যক্তি ধারণা করতে পারে যে আমার শিক্ষাগত যোগ্যতার অবস্থা কেমন হবে। একবার তিনি বলেন যে একবার আমাদের নানা মীর নাসের নবাব সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার উর্দুর পরীক্ষা নেন। হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার হাতের লেখা এখনো খুবই খারাপ, অর্থাৎ আমার হাতের লেখা ভালো নয়, কিন্তু সে যুগে আমার হাতের লেখা এতই খারাপ ছিল যে পড়াই যেত না যে আমি কি লিখেছি। আমি কি লিখেছি তা উদ্ঘাটনের তিনি অনেক চেষ্টা করেন, কিন্তু তিনি কিছুই বুঝতে পারেননি। আমার বেশিরভাগ সন্তান সন্ততির হাতের লেখা আমার চেয়ে ভালো। তিনি তার এক মেয়ের দৃষ্টান্ত দিয়ে বলেন, শুধু আমার মেয়ে আমাতুর রশিদের লেখার সাথেই আমার লেখার মিল খুঁজে পাওয়া যায়। তার লেখা সম্পর্কে আমরা একরূপী পুরস্কারও নির্ধারণ করেছিলাম যে স্বয়ং আমাতুর রশিদও যদি পড়ে বলতে পারে যে সে কি লিখেছে তাহলে তাকে একরূপী পুরস্কার দেয়া হবে। তিনি বলেন, তখন আমার নিজের অবস্থা অনুরূপই ছিল, অনেক সময় আমার নিজের লেখা আমার দ্বারাই পড়া সম্ভব হতো না। তিনি বলেন যে মীর সাহেব যখন খাতা দেখেন তিনি রেগে যান এবং বলেন, এটি তো কিছু আঁকাবাঁকা লাইন ছাড়া আর কিছুই নয়। তিনি খুবই রাগী স্বভাবের ছিলেন। রাগের সাথে তিনি তাৎক্ষণিকভাবে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের কাছে পৌঁছেন। ঘটনাচক্রে আমিও তখন ঘরেই ছিলাম। তিনি যেহেতু খুব রাগী স্বভাবের ছিলেন আর আমরা পূর্বেই তার মেজাজকে ভয় করতাম, তাই তিনি যখন হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের কাছে অভিযোগ নিয়ে আসেন তখন আমার আরও বেশি ভয় হয় যে জানি না এখন কি হবে। তিনি বলেন, যা হোক, মীর সাহেব এসে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে বলেন যে মাহমুদের শিক্ষা দীক্ষার প্রতি আপনার আদৌ মনোযোগ নেই। আমি তার উর্দু পরীক্ষা নিয়েছিলাম, আপনি তার খাতাটা একটু দেখুন। তার হাতের লেখা এতই বিশ্রী যে এই লেখা কেউ পড়তে পারবে না। একই উত্তেজনার সাথে তিনি হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে বলেন যে আপনার কোনো চিন্তাই নেই যে এই ছেলের জীবন নষ্ট হচ্ছে। মীর সাহেবকে এমন উত্তেজিত দেখে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন, মৌলবী সাহেবকে ডাকো। তিনি বলেন, হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম যখন কোনো কঠিন অবস্থার সম্মুখীন হতেন তখন সবসময় হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠাতেন। খলিফা আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে খুব স্নেহ করতেন। তিনি আসেন এবং রীতি অনুসারে অবনত মস্তকে এক পাশে দণ্ডায়মান হন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম তাকে বলেন যে মৌলবী সাহেব, আপনাকে আমি এই উদ্দেশ্যে ডেকেছি যে মীর সাহেব বলছেন মাহমুদের হাতের লেখা পড়া যায় না, আমার মতে তার পরীক্ষা নেওয়া হোক। মসীহ মওউদ আলাইহিসসালাম বলছেন যে আমি মনে করি তার পরীক্ষা নেওয়া উচিত। এরপর হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম কলম নিয়ে দু তিন বাক্যের ছোট একটি প্যারাগ্রাফ লিখে আমাকে দেন এবং বলেন যে এটি দেখে দেখে লেখো। হযরত মসীহ মওউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই ছিল মোট পরীক্ষা যা হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম নিয়েছেন। আমি খুব সাবধানতার সাথে এবং ভেবেচিন্তে এর অনুলিপি করি। প্রথমত, এই বাক্যগুচ্ছ খুব একটা দীর্ঘ ছিল না, আর দ্বিতীয়ত, আমার কাজ ছিল শুধু অনুলিপি করা। এছাড়া দেখে লেখা তো আরও সহজ, কেননা মূল লেখা সামনে থাকে। অধিকন্তু আমি ধীরে ধীরে অনুলিপি করি, আলিফ বা ইত্যাদি সাবধানতার সাথে লিখি। অতএব হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম দেখে বলেন যে মীর সাহেবের কথা শুনে তো আমার বড় দুশ্চিন্তা হচ্ছিল, কিন্তু এর হাতের লেখা তো আমার হাতের লেখার মতোই। হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পূর্বেই আমার সমর্থনের জন্য এক পায়ে দাঁড়িয়েছিলেন। তিনি বলেন যে হুজুর, মীর সাহেব অকারণে উত্তেজিত হচ্ছেন, এর লেখা তো খুবই ভালো। হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে সবসময় বলতেন যে মিয়া, তোমার স্বাস্থ্য এমন নয় যে তুমি নিজে পড়তে পারবে, আমার কাছে চলে এসো, আমি পড়ব আর তুমি শুনতে থেকো। তিনি ব্যক্তিগত প্রচেষ্টায় প্রথমে আমাকে কোরআন পড়ান, এরপর বুখারি পড়িয়ে দেন। এমন নয় যে তিনি আমাকে ধীরে ধীরে কোরআন পড়িয়েছেন, বরং তার পড়ানোর রীতি ছিল তিনি কোরআন পড়ে সাথে সাথে অনুবাদ পড়তেন আর কোনো কিছু প্রয়োজনীয় মনে করলে তা বলে দিতেন, নতুবা দ্রুততার সাথে পড়াতেন। তিনি তিন মাসে আমাকে পুরো কোরআন পড়িয়ে দেন, এরপর কখনো কখনো পড়া বন্ধ থাকে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের ইন্তেকালের পর খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু পুনরায় আমাকে বলেন যে মিয়া, আমার কাছে পুরো বুখারি তো অন্তত পড়ে নাও। সত্যিকার অর্থে আমি তাকে বলে দিয়েছিলাম যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলতেন মৌলবী সাহেবের কাছে কোরআন এবং বুখারি পড়ে নাও। সে অনুসারে আমি হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের জীবদ্দশাতেই তার কাছে কোরআন এবং বুখারি পড়া আরম্ভ করি, যদিও মাঝে মাঝে বাদ পড়ত। একইভাবে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের নির্দেশ অনুসারে আমি তার কাছে চিকিৎসাশাস্ত্র পড়া আরম্ভ করি। আমি এবং মীর ইসহাক সাহেব একই দিনে চিকিৎসাশাস্ত্রের পাঠ নিয়ে আরম্ভ করে মীর সাহেব সংক্রান্ত একটি চুটকি আমাদের ঘরে খুবই প্রসিদ্ধ। তারা উভয়ে প্রথম দিনের পাঠ নেয়ার পর দ্বিতীয় দিনই মীর মোহাম্মদ ইসহাক সাহেব নিজের মাকে বলেন যে আম্মা জান, আমাকে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠাবেন, কেননা মৌলবী সাহেব তার দাওয়াখানায় দেরিতে আসেন, তাই আমি আগেই দাওয়াখানায় চলে যাব যেন রোগীদের ব্যবস্থাপত্র লিখে দিতে পারি। অথচ তিনি মাত্র একদিনই চিকিৎসাশাস্ত্রের পাঠ নিয়েছেন। অতএব আমি তার কাছে হিকমতও পড়েছি আর কোরআনের তফসিরও পড়েছি। কোরআনের তফসির তিনি দু মাসে পড়িয়ে শেষ করেন। তিনি আমাকে তার কাছে বসিয়ে নিতেন, কখনো অর্ধেক আর কখনো পুরো পারা অনুবাদ সহ শোনাতেন, কোনো কোনো আয়াতের তফসিরও করতেন। একবার অনুরূপভাবে বুখারিও দুই তিন মাসে তিনি শেষ করেন। একবার রমজান মাসে তিনি পুরো কোরআনের দরস প্রদান করেন, তাতেও আমি অংশগ্রহণ করি। কয়েকটি আরবি পুস্তিকাও তার কাছে পড়ার সুযোগ আমার হয়েছে। বস্তুত এই ছিল আমার মোট পড়াশোনা। যখন আমি এই কোর্স শেষ করছিলাম, তখন আমাকে আল্লাহ তাআলা একটি স্বপ্ন দেখান, যা ছিল জ্ঞানের জগতে তার ব্যুৎপত্তি সংক্রান্ত। অতএব এ ছিল তার জ্ঞানগত অবস্থা বা কিভাবে তিনি জ্ঞান অর্জন করেছেন, তার চিত্র। কিন্তু তার বক্তৃতা, ভাষণ, রচনাবলী আর কোরআনের তাফসীর এই কথার সাক্ষী যে আল্লাহ তাআলা তাকে পড়িয়েছেন। নিশ্চয় এটি ভবিষ্যৎবাণীর সত্যতার অনেক বড় একটি প্রমাণ। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের জীবদ্দশায় 1906 সনে যে জলসা সালানা অনুষ্ঠিত হয়েছে, তাতে তিনি প্রথমবার জনসমক্ষে বক্তৃতা করেন। শ্রোতাদের উপর এই বক্তৃতায় অন্তর্নিহিত জ্ঞান এবং আধ্যাত্মিকতার প্রভাব আর তখন তাদের উপর বিরাজমান অবস্থার ধারণা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সম্মানিত সাহাবি ও বাগ্মী কবি হযরত কাজী মোহাম্মদ জহুরউদ্দিন আকমল সাহেবের নিম্নলিখিত বাক্যের মাধ্যমে লাভ করা যায়। তিনি বলেন, নবুয়ত রূপী সৌরজগতের উজ্জ্বল নক্ষত্র এবং রিসালতের জগতের উজ্জ্বল রত্ন স্নেহভাজন মাহমুদ, আল্লাহ তাআলা তার নিরাপত্তা বিধান করুন, শিরক সম্পর্কে বক্তৃতা করার জন্য মঞ্চে দণ্ডায়মান হয়। আমি বিশেষ মনোযোগের সাথে তার বক্তৃতা শুনতে থাকি। কি বলবো, বাগ্মিতার এক বন্যা ছিল যা প্রবল বেগে প্রবাহিত হচ্ছিল। সত্যি এত ছোট বয়সে চিন্তাধারার পরিপক্কতা নিদর্শনের চেয়ে কম নয়। আমার মতে এটিও হুজুর আলাইহিসসালামের সত্যতার একটি নিদর্শন। আর এটি থেকেই বোঝা যায় যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের তরবিয়তের প্রভাব কোন পরাকাষ্ঠায় উপনীত ছিল। তিনি আধ্যাত্মিক শ্রেষ্ঠত্বের বিভিন্ন স্তর সম্পর্কে বিস্ময়কর আঙ্গিকে আলোচনা করেন। সে যুগে তার ধর্মীয় কর্মব্যস্ততা, আবেগ উচ্ছ্বাস আর মানসিক ও আধ্যাত্মিক পরিপক্কতা বলছিল যে ভবিষ্যৎবাণীর বাক্য যে সে দ্রুত বড় হবে, এর তিনি সত্যায়ন স্থল। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামও এই ধর্মের জন্য তার এই উচ্ছ্বাস উদ্দীপনা অনুভব করেছেন। যেমন একবার তিনি বলেন, মিয়া মাহমুদের মাঝে এতটা ধর্মীয় উদ্দীপনা ও উচ্ছ্বাস বিদ্যমান যে আমি অনেক সময় তার জন্য বিশেষভাবে দোয়া করি। এটি হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের শব্দ। আর নিশ্চয়ই তিনি এই দোয়া করে থাকবেন যে আল্লাহ তাআলা তাকে সেই সন্তান বানিয়ে দিন যার সম্পর্কে পূর্বে সংবাদ দেয়া হয়েছে, আর তার উপর কৃপাবারী বর্ষণ করুন, আর সকল শুভ সংবাদ তার পক্ষে পূর্ণ হোক। দ্বিতীয় খলিফার ইন্তেকালের পর হযরত মির্জা তাহির আহমদ সাহেব তার যে জীবনী লিখেছেন, তাতে এক জায়গায় তিনি লিখেন যে প্রথম খিলাফতের প্রারম্ভে হযরত সাহেবজাদা সাহেবের বয়স ছিল 19 বছর, আর হযরত খলিফাতুল মসীহ আউয়ালের তিরোধানের সময় তিনি তার বয়সের 26তম বছরে পদার্পণ করেন। এই অল্প বয়সে তার রচনা ও বক্তৃতার যে ধরন ও বৈশিষ্ট্য ছিল তার কিছু দৃষ্টান্ত উপস্থাপন করছি। তার ধ্যান ধারণা এবং চিন্তাধারার মাঝে একজন অভিজ্ঞ চিন্তাবিদের পরিপক্কতা সৃষ্টি হয়ে গিয়েছিল। তার কথা প্রভাব বিস্তার ও আবেদন সৃষ্টি আর নিষ্ঠা ও আত্মবিলীনতার চেতনায় সমৃদ্ধ ছিল। কৃত্রিমতা কাকে বলে তা তার উক্তি জানত না, আর লেখা ছিল ভনিতামুক্ত। বক্তৃতায় এক সহজাত সাবলীলতা ছিল এবং রচনা ছিল এক নিরবচ্ছিন্ন স্রোতস্বিনীর মতো। উভয়টি কোরআনের জ্ঞান এবং তত্ত্বজ্ঞানের পানিতে সমৃদ্ধ ছিল আর অন্তরাত্মাকে পরিতৃপ্ত করত। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের ইন্তেকালের পর 19 বছর বয়সে তিনি যে প্রথম বক্তৃতা করেছেন তা সম্পর্কে জ্ঞান ও শ্রেষ্ঠত্বের অধিকারী এক বুজুর্গ হযরত মৌলভী শের আলী সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আরেকটি ঘটনার কথা আমি এ প্রবন্ধে উল্লেখ করতে চাই, আর তা হল হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রথম বক্তৃতা, যা তিনি হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের ইন্তেকালের পর প্রথম জলসা সালানায় প্রদান করেছেন। মৌলভী সাহেব তখন জীবিত ছিলেন। এই জলসা মাদ্রাসা আহমদিয়ার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু মঞ্চে হুজুরের ডান পাশে শোভা পাচ্ছিলেন। মঞ্চ উত্তরমুখী ছিল। মৌলভী শের আলী সাহেব বলেন, এই বক্তৃতা সম্পর্কে দুটো কথা উল্লেখযোগ্য। প্রথমত, আশ্চর্যজনক বিষয় হল তখন তার কণ্ঠস্বর এবং ভঙ্গি, তার উচ্চারণ এবং বক্তৃতার রীতি বা পদ্ধতি হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর এবং বক্তৃতার রীতি পদ্ধতির সাথে এত গভীর সামঞ্জস্যপূর্ণ ছিল যে শ্রোতাদের হৃদয়পটে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের স্মৃতি জাগ্রত হয়, যিনি মাত্র স্বল্পকাল পূর্বেই আমাদের ছেড়ে গেছেন। আর শ্রোতাদের অনেকে এমন ছিল যাদের চোখ থেকে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের এই কণ্ঠস্বর শুনে অশ্রুধারা নেমে আসে, যা তখন তার প্রতিশ্রুত পুত্রের মুখ থেকে সেভাবে আসছিল যেভাবে এক অদৃশ্য ব্যক্তির আওয়াজ গ্রামোফোনের মাধ্যমে পৌঁছে যায়। সেই অশ্রু বিসর্জনকারীদের মাঝে একজন এই অধম ছিল। যদি এই কথা বলা সঠিক হয় যে মানুষের রূহ অন্যের উপর অবতরণ করে থাকে, তাহলে আমরা বলতে পারি যে তখন হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের আত্মা তার উপর নাজল হচ্ছিল আর এই ঘোষণা দিচ্ছিল যে এই হল আমার প্রিয় পুত্র, যাকে রহমতের নিদর্শন স্বরূপ দান করা হয়েছে, আর যার সম্পর্কে বলা হয়েছিল যে সে সৌন্দর্য ও পুণ্যকর্মে তোমার নজির বা দৃষ্টান্ত হবে। এই বক্তৃতা সম্পর্কে দ্বিতীয় উল্লেখযোগ্য কথা হল, বক্তৃতার সমাপান্তে হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সারাটি জীবন কোরআন সম্পর্কে প্রণিধানে অতিবাহিত হয়েছে এবং যার আত্মার খোরাক ছিল কোরআন, তিনি বলেন, মিয়া সাহেব অনেক আয়াতের এমন তফসির করেছেন যা আমার জন্য নতুন ছিল। মৌলভী সাহেব লিখেন যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের মৃত্যুর পর এটি তার প্রথম বক্তৃতা ছিল যা তিনি জামাতের সামনে করেছেন, আর এই প্রথম বক্তৃতায় কোরআন শরীফের এমন তত্ত্বজ্ঞান তিনি বর্ণনা করেছেন যা সম্পর্কে খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো কোরআনের আলেমও স্বীকার করেছেন যে এগুলো তার জন্য নতুন ছিল। অতএব এই তত্ত্বজ্ঞান সেই যুবককে কে শিখিয়েছে? এই প্রজ্ঞা আর এই জ্ঞান যৌবনের সেই দিনগুলোতে তাকে কে দান করেছে? তিনি যিনি কোরআন শরীফে হযরত ইউসুফ আলাইহিসসালাম সম্পর্কে বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমাউ ওয়া ইলমান ওয়া কাযালিকা নাযিল মুহসিনিন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমান ওয়া কাযালিকা নাযিল মুহসিনিন, অর্থাৎ আর সে যখন তার পরিপক্কতার বয়সে উপনীত হল তখন আমরা তাকে বিচার শক্তি ও জ্ঞান দান করলাম, আর এইভাবেই আমরা সৎকর্ম পরায়ণদের প্রতি দান দিয়ে থাকি। মৌলানা শের আলী সাহেব বলেন, প্রজ্ঞা ও জ্ঞান সম্পর্কে তিনি শুধু সাধারণ কথাই বলেননি, বরং কোরআনের অভূতপূর্ব তত্ত্বজ্ঞান তুলে ধরেছেন। আর আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অর্থাৎ যাদের পবিত্র করা হয়েছে, এর অনুবাদ হল যাদের পবিত্র করা হয়েছে তারা ব্যতীত এটিকে আর কেউ স্পর্শ করতে পারে না। তিনি বলেন, কৈশোরের নির্জন দিনগুলো পার করতেই কোরআন শরীফের এমন নতুন ও সূক্ষ্ম তত্ত্বজ্ঞান মানুষের সামনে বর্ণনা করা এ কথার একটি সুস্পষ্ট প্রমাণ যে তিনি তার শৈশব আল্লাহ তাআলার বিশেষ তত্ত্বাবধানে অতিবাহিত করেছেন আর তিনি শৈশবেই পবিত্রদের জামাতভুক্ত ছিলেন। এক সাংবাদিকের পরিচয় দিতে গিয়ে তিনি এক সাংবাদিকের পরিচয় দিতে গিয়ে তিনি লিখেন, ১৯১৩ সালের মার্চ মাসে একজন আহমদি সাংবাদিক মোহাম্মদ আসলাম সাহেব অমৃতসর থেকে কাদিয়ানে আসেন এবং কয়েকদিন অবস্থানের পর ফিরে যান। জামাতকে খুব কাছ থেকে দেখার পর তিনি তার অভিজ্ঞতা সম্পর্কে একটি বিস্তারিত বিবৃতি দিয়েছেন আর তাতে হযরত সাহেবজাদা সাহেব সম্পর্কে তিনি লিখেন যে সাহেবজাদা মাহমুদ আহমদ সাহেবের সাথে সাক্ষাৎ করে আমরা যার পর নাই আনন্দিত হয়েছি। সাহেবজাদা সাহেব অত্যন্ত অনুপম চরিত্রের অধিকারী এবং সরলতা প্রিয় ও সদাচারী হওয়ার পাশাপাশি বিচক্ষণ এবং সুপরিকল্পনাকারীও। অন্যান্য কথার পাশাপাশি সাহেবজাদা সাহেব এবং আমার মাঝে ভারতের ভবিষ্যৎ নিয়ে যে আলোচনা হয় আর এ সম্পর্কে সাহেবজাদা সাহেব অতীতের বিভিন্ন জাতির ঘটনাবলীর আলোকে যে মতামত ব্যক্ত করেছেন তা খুবই উন্নত মানের সুচিন্তিত দিক সম্বলিত ছিল। এটি ১৯১৩ সনের তথা খিলাফতের পূর্বের কথা অর্থাৎ খলিফা আউয়ালের যুগের কথা। পুনরায় তিনি লিখেন, সাহেবজাদা সাহেব আন্তরিকভাবে এই বাসনা ব্যক্ত করেন যে আমি যেন অন্তত এক সপ্তাহ কাদিয়ানে অবস্থান করি, যদিও আমি তার কথা শিরোধার্য করতে ব্যর্থ হয়েছি, কিন্তু সাহেবজাদা সাহেবের এই মেহরবানি ও স্নেহপূর্ণ নজরানার জন্য আমি কৃতজ্ঞ। সাহেবজাদা সাহেবের তাকওয়া ও খোদাভীতি আর চিন্তা চেতনার বিশালতা ও সরলতা সদা স্মরণ থাকবে। শৈশবেই তার ইবাদতের চিত্র কেমন ছিল এ সম্পর্কে হযরত মুফতি মোহাম্মদ সাদেক সাহেব, যিনি তার শিক্ষকও ছিলেন, নিজ অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এই অধম যেহেতু ১৮৯০ সনের শেষের দিকে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের হাতে বয়াত করেছিল আর তখন থেকেই সবসময় আসা যাওয়া অব্যাহত ছিল, তাই আমি দৃঢ় প্রত্যয়ে মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ সাহেবকে শৈশব থেকেই দেখে আসছি যে লজ্জাবোধের অভ্যাস, ভদ্রতা, সত্যবাদিতা ও ধর্মের দিকে তার মনোযোগ আর হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের ধর্মীয় কাজে শৈশব থেকেই তার আগ্রহ কেমন ছিল। প্রায়শ হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সাথে নামাজের জন্য জামে মসজিদে যেতেন আর খুতবা শুনতেন। তিনি বলেন, আমার মনে পড়ে একবার যখন তার বয়স ১০ বছরের কাছাকাছি হবে, তিনি মসজিদে আকসায় হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সাথে নামাজে দণ্ডায়মান ছিলেন আর সিজদায় অনেক কাঁদছিলেন। আর শৈশব প্রকৃতিগতভাবে আল্লাহ এবং তার রসুলদের সাথে তার বিশেষ ভালোবাসার সম্পর্ক ছিল। তার আকুতি মিনুতি এবং সেজদায় দীর্ঘক্ষণ পড়ে থাকা সংক্রান্ত আরও একটি ঘটনা রয়েছে যা দেখে জ্যেষ্ঠরাও আশ্চর্যান্বিত হতেন, আর বিশেষ করে এমন অবস্থায় যখন কিনা জ্যেষ্ঠরা জানতেন যে বাহ্যত এমন কোনো মনোবেদনাও নেই, তখন বড়রা তার আহাজারি দেখে আশ্চর্য হতেন আর তাদের মনে প্রশ্ন জাগত যে এই বালকের কি হয়েছে যে সে রাতে সঙ্গোপনে জাগ্রত হয় এবং নিজের প্রভুর সন্নিধানে আহাজারির সাথে ক্রন্দন করে এবং নিজের নিষ্পাপ অশ্রু দ্বারা সেজদাস্থলকে সিক্ত করে। হযরত মির্জা তাহের আহমদ সাহেব রাহিমাহুল্লাহ যে জীবনী লিখেছেন তাতে তিনি লিখেন যে একই বিষয়ানুভূতি শেখ গুলাম আহমদ ওয়ায়েজ সাহেবের হৃদয়ে জাগ্রত হয়েছে, যিনি একজন নবমুসলিম ছিলেন আর হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের হাতে ইসলাম গ্রহণ করেছিলেন আর নিষ্ঠা ও ইমানে এত উন্নতি করেন যে গভীর ইবাদত গুজার, খোদাভীরু, দিব্যদর্শন ও ইলহামে অভিজ্ঞ বুজুর্গদের মাঝে গণ্য হতেন। শেখ গুলাম আহমদ সাহেব একবার বলেন যে একবার আমি সংকল্প করি যে আজকের রাত আমি মসজিদ মুবারকে অতিবাহিত করব আর নির্জনে আমার প্রভুর কাছে যা ইচ্ছা হয় যাচনা করব। তিনি বলেন, মসজিদে পৌঁছে আমি দেখি যে কোনো ব্যক্তি সেজদারত রয়েছে আর কাতর চিত্তে দোয়া করছে, এমনকি তার অনুনয় বিনয়ের কারণে আমি নামাজও পড়তে পারিনি এবং আমার উপর সেই ব্যক্তির দোয়ার প্রভাব ছেয়ে যায়, আর আমিও এই দোয়ায় মগ্ন হয়ে যাই এবং দোয়া করি যে হে প্রভু, এ ব্যক্তি তোমার কাছে যা কিছু যাচনা করছে তা তুমি তাকে প্রদান করো। আর আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ক্লান্ত হয়ে যাই যে এই ব্যক্তি সেজদা থেকে মাথা উঠালে দেখব যে সে কে। তিনি বলেন, আমার জানা নেই যে আমার আসার কত পূর্বে তিনি এসেছেন, কিন্তু তিনি যখন মাথা ওঠান তখন আমি দেখি যে তিনি হলেন হযরত মিয়া মাহমুদ আহমদ সাহেব। আমি আসসালামু আলাইকুম বলি এবং করমর্দন করি আর জিজ্ঞেস করি যে মিয়া, আজকে আল্লাহ তাআলার কাছ থেকে কি কি চেয়ে নিয়েছ? তিনি বলেন, আমি তো এ যাচনাই করেছি যে হে আমার প্রভু, তুমি আমার চোখের সামনে ইসলামকে জীবিত করে দেখাও। আর এ কথা বলে তিনি ভিতরে চলে যান। ইসলামের বিজয়লগ্ন দেখার যে বেকুল বাসনা সেই স্বল্প বয়সে তার হৃদয়ে বিরাজমান ছিল, তা সেই বয়সেই ফল বহন করা আরম্ভ করে যখন আল্লাহ তাআলা যৌবনেই তাকে খিলাফতের পোশাক পরিধান করান। হযরত সাহেবজাদা মির্জা মাহমুদ আহমদ সাহেব তাশহিজুল আজহান পত্রিকায় তার এক দোয়ার কথা উল্লেখ করেছেন, যা তিনি 1909 সনে লিখেছেন। তিনি একটি প্রবন্ধ লিখেন, সেই প্রবন্ধে রমজানের কল্যাণ রাজির কথা উল্লেখ করার পর তিনি লিখেন যে আমি তাশহিজুল আজহান পত্রিকার জন্য আমার টেবিলে একটি প্রবন্ধের সন্ধান করছিলাম, তখন আমি একটি কাগজ খুঁজে পাই যা ছিল আমার একটি দোয়া সম্বলিত যা আমি গত রমজানে করেছিলাম। এই দোয়া পড়ে আমার গভীর অনুপ্রেরণা জাগে যে বন্ধুদের মনোযোগও এদিকে আকর্ষণ করি। জানা নেই যে কার দোয়া গৃহীত হবে, আর খোদার কৃপা কখন আমাদের জামাতের উপর একটি বিশেষ আঙ্গিকে অবতীর্ণ হবে। আমি আমার হৃদয়ের বেদনা প্রকাশের জন্য এই দোয়া এখানে লিপিবদ্ধ করছি। হয়তো কোন নেক প্রকৃতির মানুষ এতে উদ্বুদ্ধ হবে আর সে স্বীয় প্রভুর সন্নিধানে নিজের জন্য এবং জামাতের জন্য দোয়ারত হবে, যা আমার মূল উদ্দেশ্য। সেই দোয়াটি হল, হে আমার মালিক, আমার সর্বশক্তিমান খোদা, আমার প্রিয় প্রভু, আমার পথের দিশারি, হে আকাশ ও পৃথিবীর স্রষ্টা, হে জলবায়ুর নিয়ন্তা, হে খোদা যিনি আদম থেকে আরম্ভ করে হযরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত লক্ষ লক্ষ পথ প্রদর্শক ও কোটি কোটি পথ দিশারীকে পৃথিবীবাসীর হেদায়েতের জন্য পাঠিয়েছেন, হে সেই মহান এবং গরিয়ান সত্তা যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অসাধারণ রসুলকে প্রেরণ করেছেন, হে রহমান যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসদের মাঝে মসির মতো পথ প্রদর্শক সৃষ্টি করেছেন, হে নূরের স্রষ্টা, হে অন্ধকার বিমোচনকারী, তোমার দরবারে আমি, হ্যাঁ শুধু তোমারই দরবারে আমার মতো অসহায় বান্দা, তোমার দরবারে, হ্যাঁ শুধু তোমারই দরবারে আমার মতো অসহায় বান্দা বিনত হয় এবং নিবেদন করে যে আমার ডাকে সাড়া দাও এবং গ্রহণ করো, কেননা তোমার প্রতিশ্রুতি আমাকে তোমার সামনে কিছু নিবেদন করার সাহস জুগিয়েছে। আমাকে তুমি শূন্য থেকে বানিয়েছ, আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছ, আমার লালন পালনের জন্য চারটি মৌলিক উপাদান বানিয়েছ, আর আমার খবরাখবর নেয়ার জন্য মানুষ সৃষ্টি করেছ। যখন আমার চাহিদার কথা আমি বলতেও পারতাম না, তুমি আমার জন্য এমন মানুষ সৃষ্টি করেছ যারা নিজেরাই আমার জন্য চিন্তিত থাকত। এরপর আমাকে উন্নতি দিয়েছ আর আমার রিজককে বিস্তৃত করেছ। হে আমার প্রাণ, হ্যাঁ হে আমার প্রাণ, তুমি আদমকে আমার পিতা হওয়ার নির্দেশ দিয়েছ আর হাওয়াকে আমার মা নিযুক্ত করেছ, আর স্বীয় দাসদের মধ্য থেকে এক দাসকে যে তোমার সন্নিধানে সম্মানজনক মর্যাদা রাখত তাকে এজন্য নিযুক্ত করেছ যেন তিনি আমার মতো অবুঝ নির্বোধ এবং স্বল্প বুদ্ধির অধিকারী ব্যক্তির জন্য তোমার দরবারে সুপারিশ করেন আর আমার জন্য তোমার কৃপাকে আকর্ষণ করেন। আমি গুনাগার ছিলাম, তুমি আমার পাপ ঢেকে রেখেছ, আমি ভ্রান্তিতে ছিলাম, তুমি আমার ভুল ভ্রান্তি গোপন রেখেছ, প্রতিটি দুঃখ কষ্টে আমায় সঙ্গ দিয়েছ, যখনই আমি সমস্যা কবলিত হয়েছি তুমি আমায় সাহায্য করেছ, আর যখনই আমি ভ্রষ্টতার দ্বারপ্রান্তে ছিলাম তুমি আমার হাত ধরেছ। আমার সব দুষ্কৃতি সত্ত্বেও তুমি তা উপেক্ষা করেছ, আমার দূরে চলে যাওয়া সত্ত্বেও তুমি আমার কাছে এসেছ। আমি তোমার নাম সম্পর্কে উদাসীন ছিলাম, কিন্তু তুমি আমায় স্মরণ রেখেছ। যখন পিতামাতা, নিকট আত্মীয় স্বজন, বন্ধু ও সমবেথী সাহায্য করতে অপারগ থাকে, এমন স্থান ও সময়ে তুমি তোমার শক্তিমত্তা প্রদর্শন করেছ এবং আমায় সাহায্য করেছ। আমি দুঃখ ভারাক্রান্ত হলে তুমি আমায় আনন্দিত করেছ, আমি মনমরা হলে তুমি প্রফুল্লচিত্ত করেছ, আমি কাঁদলে তুমি আমাকে হাসিয়েছ। হয়তো এমনও কেউ থেকে থাকবে যে বিরহে ছটফট করবে, কিন্তু আমাকে তো তুমি নিজেই নিজের দর্শন দিয়েছ। তুমি আমাকে কথা দিয়েছ আর কথা রেখেছ, কখনো এমন হয়নি যে তুমি নিজের অঙ্গীকার রক্ষায় ত্রুটি করেছ। আমিও তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি আর ভঙ্গ করেছি, কিন্তু তুমি তা হিসাবের আওতায় আনোনি। আমি মনে করি না যে আমার চেয়ে বেশি গুণাগারও কেউ থেকে থাকবে, আর আমি জানি না যে আমার চেয়ে বেশি অন্য কারো প্রতি তুমি দয়া প্রদর্শন করেছ। কারো কল্পনা ও ধারণার জগতেও এই কথা স্থান পেতে পারে না যে তোমার চেয়ে বেশি কেউ স্নেহশীল হবে। অর্থাৎ আল্লাহ তাআলা কে সম্বোধন করে তিনি বলেন যে তোমার মতো স্নেহশীল কেউ হবে, এটি ধারণা ও কল্পনার ঊর্ধ্বে। যখন আমি তোমার দরবারে এসে কাকুতি মিনতির সাথে আহাজারি করেছি, তুমি আমার ক্রন্দন শুনেছ আর গ্রহণ করেছ। আমার বেকুল চিত্তের দোয়া কখনো তুমি রোধ করেছো বলে আমার কোনো অভিজ্ঞতা নেই। অতএব হে আমার খোদা, আমি অত্যন্ত বেদনার্ত হৃদয়ে এবং সত্যিকার উৎকণ্ঠা নিয়ে তোমার দরবারে বিনত হই এবং সেজদা করি আর নিবেদন করি যে আমার দোয়া শুনো এবং আমার ডাকে সাড়া দাও। হে আমার পবিত্র খোদা, আমার জাতি ধ্বংস হচ্ছে, তাদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করো। যদি তারা আহমদী হওয়ার দাবি করে, তাহলে যতক্ষণ তাদের হৃদয় ও বক্ষ পরিষ্কার না হবে, তাদের সাথে আমার কী বা সম্পর্ক? তোমার ভালোবাসায় যদি তারা আপ্লুত না হয়, তাহলে তাদের সাথে আমার কী কাজ? অতএব হে আমার প্রভু, তোমার রহিমিয়ত ও রহমানিয়ত বৈশিষ্ট্যকে উচ্ছলিত করো এবং তাদের পবিত্র করো। সাহাবিদের মতো উদ্দীপনা আর উচ্ছ্বাস যেন তাদের মাঝে সৃষ্টি হয়, আর তারা যেন তোমার ধর্মের জন্য বেকুল হয়ে যায়। তাদের কর্ম যেন তাদের কথা থেকে অধিক উন্নত এবং স্বচ্ছ হয়। তারা যেন তোমার প্রিয় মুখের জন্য আত্মবিলীন করে এবং মহানবীর জন্য নিবেদিত হয়। তোমার মসির দোয়া তাদের পক্ষে গৃহীত হোক, তার পবিত্র এবং সত্য শিক্ষা তাদের অন্তকরণে ঠাঁই পাক। হে আমার খোদা, আমার জাতিকে সকল পরীক্ষা ও দুঃখ বেদনা থেকে রক্ষা করো এবং সকল প্রকার বিপদাপদ থেকে তাদেরকে নিরাপদ রাখো। তাদের মাঝে বড় বড় পুণ্যবান মানুষ সৃষ্টি করো, তারা এমন এক জাতিসত্তায় পরিণত হোক যারা তোমার দৃষ্টিতে পছন্দনীয় হবে, আর তারা এমন এক জামাতে পরিণত হোক যাদেরকে তুমি নিজের জন্য বিশেষভাবে বেছে নিবে। তারা শয়তানের আধিপত্য থেকে নিরাপদ থাকুক আর সবসময় তাদের উপর ফেরেশতা নাজিল হোক। এই জাতিকে ইহ পরকালে আশিস মণ্ডিত করো। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি যেমনটি বলেছি, এটি 1909 সনের দোয়া। খিলাফত লাভের পূর্বে যখন তার বয়স কেবল 20 বছর ছিল, তখনও তার হৃদয়ে ধর্ম এবং জাতির জন্য এক বেদনা ছিল। আল্লাহ তাআলা তার আত্মার প্রতি সহস্র সহস্র রহমত বর্ষণ করুন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের প্রসার এবং তার নিষ্ঠাবান দাস মসীহ মাউদ প্রতিষ্ঠিত মাহদীর লক্ষ্য বাস্তবায়নের জন্য রাত দিন কাজ করে নিজের অঙ্গীকার রক্ষা করে আল্লাহ তাআলার কাছে ফিরে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার এই বেদনা ভরা দোয়াকে বোঝার এবং আহমদিয়াত গ্রহণের উদ্দেশ্যকে বাস্তবায়নের তৌফিক দান করুন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.